বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে radiotehran1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। দখলদারি, জুলুম এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। পণবন্দীদের মুক্তির সময় কথিত অপমানজনক অনুষ্ঠানের অজুহাত হামাস 6 পণবন্দীকে মুক্তি দিলেও 6 শতাধিক ফিলিস্তিনের মুক্তি স্থগিত করেছে তেল আবিব। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা না দিতে পঙ্গু হাসপাতালের চিকিৎসকদের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, প্রসিকিউশনের হাতে প্রমাণ। এবং ভারতে 2011 সালের বিধানসভা নির্বাচন থেকে পশ্চিমবঙ্গে বিদেশি টাকা ব্যবহার করা হচ্ছে অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের সিপিআইএম রাজ্য সম্পাদক সেলিম। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। হিজবুল্লাহ নেতা শহীদ সৈয়দ হাসান নাসরুল্লাহ এবং সৈয়দ হাশেম সাফিউদ্দিনের জানাজা ও দাফন উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজমা সৈয়দ আলী খামেনি বার্তা দিয়েছেন। আজ লেবাননের রাজধানী বৈরুতে অনুষ্ঠিত জানাজা অনুষ্ঠানে এই বার্তা পাঠ করা হয়েছে। এই বার্তায় তিনি বলেছেন, মহান মুজাহিদ এবং এ অঞ্চলের প্রতিরোধের শীর্ষস্থানীয় নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ এখন সম্মান মর্যাদার শীর্ষে অবস্থান করছেন। সৈয়দ হাসান নাসরুল্লাহর পবিত্র দেহ লেবাননে অর্থাৎ আল্লাহর পথে জিহাদের ভূমিতে সমাহিত করা হবে, কিন্তু তার আত্মা এবং তার পথ প্রতিদিন আরও মহিমান্বিত ও উজ্জ্বল হয়ে উঠবে ইনশাল্লাহ। তার আত্মা এবং পন্থা ওইসব মানুষদের জন্য পথ আলোকিত করবে যারা তাকে অনুসরণ করে। তিনি আরও বলেন, শত্রুদের জানা উচিত দখলদারি, জুলুম এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ কখনো শেষ হবে না। আল্লাহর ইচ্ছায় লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে। আয়াতুল্লাহ খামিনী আরও বলেন, সৈয়দ হাশেম সাফিউদ্দিনের সুখ্যাতি এবং নুরানি মুখাবব এ অঞ্চলের ইতিহাসে একটি উজ্জ্বল নক্ষত্র। তিনি লেবাননের প্রতিরোধী নেতৃত্বের একজন ঘনিষ্ঠ সহচর এবং অবিচ্ছেদ্য অংশ ছিলেন। সর্বোচ্চ নেতা বলেন, এ দুই সম্মানিত মুজাহিদের পাশাপাশি সম্প্রতি শাহাদাত বরণকারী অন্যান্য সাহসী ও আত্মত্যাগী যোদ্ধাদের উপর আল্লাহ এবং তার পুণ্যবান বান্দাদের সালাম বর্ষিত হোক। ইসলামের সকল শহীদের উপর আল্লাহর সালাম বর্ষিত হোক। হে আমার প্রিয় সন্তান লেবাননের বীর যুবকেরা, তোমাদের প্রতি আমার বিশেষ সালাম। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাবেক মহাসচিব শহীদ সৈয়দ হাসান নসরুল্লাহ এবং নির্বাহী পরিষদের সাবেক প্রধান শহীদ সৈয়দ হাশেম সাফিউদ্দিনের জানাজা অংশ নিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইদ আলী খামিনির পক্ষ থেকে তার চার সদস্যের একটি প্রতিনিধি দল বৈরুতে গেছেন। সর্বোচ্চ নেতার এই প্রতিনিধি দলে রয়েছেন হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ হাসান আখতারি, সৈয়দ মুস্তফা হুসাইনি, মোহসেন কোমি এবং সৈয়দ রেজা তাকাভি। শহীদ সৈয়দ হাসান নাসরুল্লাহ এবং শহীদ সাফিউদ্দিনের জানাজা অনুষ্ঠানে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামিনির লিখিত বাণী পাঠ করবেন সর্বোচ্চ নেতার প্রতিনিধি দলের সদস্য সৈয়দ মুস্তফা হুসাইনি। তিনি ইরাকে আয়াতুল্লাহ সৈয়দ আলী খামিনির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। আজই লেবাননের রাজধানী বৈরুতে দুই মহান শহীদের জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, গাজা উপত্যকায় 15 মাসের গণহত্যামূলক যুদ্ধে প্রতিরোধ ফ্রন্ট ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কৌশলগত বিজয় অর্জন করেছে। তিনি গতকাল তেহরানে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালার সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। ইসরায়েলি আগ্রাসনের মুখে তীব্র প্রতিরোধ গড়ে তোলায় তিনি ফিলিস্তিনি ও লেবাননবাসীর ভূয়সী প্রশংসা করেন। কলিবফ বলেন, প্রতিরোধ ফ্রন্ট মুসলিম উম্মার জন্য বিজয়ের এক মহাকাব্য তৈরি করেছে, যেখানে তলোয়ারের উপর রক্তের বিজয় সূচিত হয়েছে। ইরানের এই শীর্ষ সাংসদ আরও বলেন, ইহুদিবাদী বাহিনীর গণহত্যা, আগ্রাসন ও অপরাধযজ্ঞের মোকাবেলায় ফিলিস্তিনি জনগণ অতুলনীয় প্রতিরোধ গড়ে তুলেছিলেন। একই সঙ্গে লেবাননের জনগণও আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেন বলে কলিবফ জানান। সাক্ষাতে জিয়াদ আন নাখালে বলেন, প্রতিরোধ ফ্রন্ট ইসরায়েলের মোকাবেলায় নিজের শক্তি সীমাবদ্ধ করে ফেলবে না, বরং প্রয়োজনে আমেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধেও লড়াই করবে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গতকাল ইসরায়েলের আরও 6 বন্দীকে মুক্তি দিলেও অপহৃত 6 শতাধিক ফিলিস্তিনের মুক্তির বিষয়টি স্থগিত করেছে দখলদার সরকার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সর্বশেষ মুক্তি পাওয়া বন্দীদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে তেল আবিবের হাতে তুলে দেওয়া হয়েছে, তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না। আজ ভোরে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বন্দীদের অসম্মান করা এবং অপপ্রচারের জন্য বন্দীদের নিন্দনীয়ভাবে ব্যবহার করা সহ হামাস বারবার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করছে। এ কারণে পরবর্তী ধাপে অপমানজনক অনুষ্ঠান ছাড়া বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত শনিবার যেসব ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল তাদের ছাড়া হবে না। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ করেছেন হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু। তিনি বলেছেন, শনিবার চুক্তি অনুযায়ী ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হয়নি। ইসরায়েলকে চুক্তির অবশিষ্ট শর্তাবলী এবং মানবিক প্রোটোকল বাস্তবায়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, আন্তর্জাতিক পানি সীমায় একযোগে 5টি কার্যকর এবং প্রশিক্ষণ নৌবহর মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, এ পদক্ষেপ আন্তর্জাতিক জল সীমায় দেশের ক্রমবর্ধমান নৌ উপস্থিতির কথা ইঙ্গিত করে। অ্যাডমিরাল শাহরাম ইরানি জানান, ইরানি নৌ ইউনিটগুলো বর্তমানে মালাক্কা প্রণালীতে অবস্থান করছে। মালাক্কা প্রণালীটি ভারত মহাসাগরে আন্দামান সাগরকে প্রশান্ত মহাসাগরে দক্ষিণ চীন সাগরকে এবং এডেন উপসাগরের কাছে ইয়েমেনি উপকূল রেখাকে সংযুক্ত করেছে। ইরানের এই সামরিক কর্মকর্তা আরও নিশ্চিত করেন যে নৌবাহিনী ভারত মহাসাগরের অন্যান্য স্থানেও দেশীয় সামরিক জাহাজের মাধ্যমে উল্লেখযোগ্য উপস্থিতি বজায় রেখেছে। শনিবার শুরু হওয়া এই বিশাল মহড়ায় সেনাবাহিনী, স্থলবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি দেশটির খাতামল আম্বিয়া ঘাঁটির যুদ্ধ ক্ষমতার একটি অংশ প্রদর্শন করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনার বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে এক যুগে। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পঙ্গু হাসপাতালে দেখতে গিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ না চিকিৎসা না ছাড়পত্র, এই নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ আদালতে পূর্বনির্ধারিত বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের একথা জানান তিনি। ভারতের পশ্চিমবঙ্গের সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের অভিযোগ, 2011 সালের বিধানসভা নির্বাচনের সময় থেকে রাজ্যে বিদেশি টাকা ব্যবহার করা হচ্ছে। আজ ডানকুনিতে সিপিআইএম এর 27তম রাজ্য সম্মেলনের অবসরে সংবাদ সম্মেলনে একথা বললেন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, 2011 সালের পর থেকে দেখা গিয়েছে নির্বাচনে ভোট চুরি ও সন্ত্রাসীদের জন্য বিদেশি টাকা ব্যবহার করা হয়েছে। বিদেশের টাকা চিট ফান্ডের নাম করে এই রাজ্যের তৃণমূলের ঘরে ঢুকেছে। মানুষের ভোট প্রভাবিত করার জন্য বিজেপি এবং তৃণমূল উভয়ই বিদেশি টাকা ব্যবহার করেছে, তাই তারা পরস্পরকে দোষারোপ করে না। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে, সঙ্গে থাকুন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী দুই ফিলিস্তিনি শিশুকে পেটে ও পিঠে গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বার্তা সংস্থা ওয়াফা নিশ্চিত করেছে যে 12 বছর বয়সী আইমান নাসের আল হাইমনি হেব্রোনে এবং 13 বছর বয়সী রেমাস আল আমরি জেনিন এলাকায় গুলিবিদ্ধ হয়েছে। হেব্রোনের দক্ষিণে আত্মীয়র বাড়িতে বেড়ানোর সময় আল হাইমনির উপর গুলি চালায় ইসরায়েলি বর্বর সেনারা। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে সে মারা যায়। এছাড়া আল আমরির পেটে গুলিবিদ্ধ হয় এবং জেনিন সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে কিছুক্ষণ পরে মৃত ঘোষণা করা হয়। ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইন নামের একটি সংগঠন জানিয়েছে, শুক্রবার বিকেলে জেনিন এলাকায় আমরির পারিবারিক বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়। একটি মার্কিন F-16 যুদ্ধবিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গত 19 ফেব্রুয়ারি ঘটনা ঘটে বলে শনিবার মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজ খবর দিয়েছে। পেন্টাগনের সিনিয়র কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে চ্যানেলটি জানায়, ইয়েমেনের লোহিত সাগর উপকূলের আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় যুদ্ধবিমানটিতে হামলা চালানো হয়, তবে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্য ভ্রষ্ট হয়। একই দিনে একটি অত্যাধুনিক মার্কিন MQ-9 ড্রোন লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে ইয়েমেন। গাজা যুদ্ধের দীর্ঘ 15 মাসে এ ধরনের বেশ কিছু মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেন। অবশ্য ফক্স নিউজে প্রকাশিত এসব খবরের ব্যাপারে ইয়েমেনের সশস্ত্র বাহিনী কোনো মন্তব্য করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শীঘ্রই ভারত ও চীনের মতো দেশগুলোর উপর পারস্পরিক শুল্ক আরোপ করা হবে। মার্কিন পণ্যের উপর এই দেশগুলো যে শুল্ক আরোপ করে, আমেরিকাও সেই একই শুল্ক আরোপ করবে। শনিবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আগে আমরা এই কাজ করিনি, তবে আমরা শীঘ্রই পাল্টা শুল্ক নীতির পথে হাঁটব। ওরা আমাদের উপর শুল্ক চাপাচ্ছে, আমরা ওদের উপর শুল্ক চাপাব, কোনো কোম্পানি হোক বা দেশ। যেমন চীন কিংবা ভারত যেমন শুল্ক চাপানো হচ্ছে, আমরাও তেমন পদক্ষেপ নেব। ট্রাম্প জানান, আমেরিকার থেকে অনেক সুযোগ সুবিধা নেয় ভারত, বরং এখন ভারতের উচিত আমেরিকাকে সাহায্য করা। আমেরিকা সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকেও শুল্ক আরোপের বিষয়টি উঠেছিল বলে জানিয়েছিলেন ট্রাম্প। ওয়াশিংটনে মোদীর সঙ্গে বৈঠকের আগেও ভারতের শুল্ক নীতির সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ওদের প্রচুর শুল্ক, ব্যবসা করাই কঠিন। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ বিশ্বের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আগামী ফার্সি বছরের প্রথম দিকে তৃতীয় ইরান আফ্রিকা অর্থনৈতিক সহযোগিতা শীর্ষ সম্মেলন এবং এক্সপো 2025 প্রদর্শনী আয়োজনের ঘোষণা দিয়েছে ইরান। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী আশরাফুর রহমান।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট আগামী ফার্সি বছরের প্রথম দিকে তৃতীয় ইরান আফ্রিকা অর্থনৈতিক সহযোগিতা শীর্ষ সম্মেলন এবং এক্সপো 2025 প্রদর্শনী আয়োজনের ঘোষণা দিয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ তেহরানে আফ্রিকান দেশগুলোর মিশন প্রধানদের সঙ্গে এক বৈঠকে বলেছেন, আফ্রিকা মহাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ইরানের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকারযোগ্য বিষয়। আরেফ আরো বলেছেন, আগামী বছরের শুরুতে তৃতীয় ইরান আফ্রিকা অর্থনৈতিক সহযোগিতা শীর্ষ সম্মেলন এবং এক্সপো 2025 প্রদর্শনী আয়োজন ইরানের 14তম সরকারের এজেন্ডায় রয়েছে। আরেফ জোর দিয়ে বলেন, আফ্রিকা মহাদেশের সাথে ইরানের সহযোগিতার বিস্তৃতি দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক ও আঞ্চলিক পর্যায়ে। আমাদের যে সক্ষমতা ও সুযোগ সুবিধা রয়েছে সেসবকে একত্রিত করে এবং সমন্বয় করে আমরা সম্পর্ক উন্নয়নে এবং আমাদের জনগণের সেবায় আরো ভালোভাবে কাজে লাগাতে পারি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় লিখেছেন, আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষক সদস্য হিসেবে ইরান 2025 সালের 15 ও 16 ফেব্রুয়ারি 38তম আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলনের সফল আয়োজনের জন্য অভিনন্দন জানায় এবং ইউনিয়নের নতুন চেয়ারম্যান, ইউনিয়নের নতুন কমিশন চেয়ারম্যান এবং তার ডেপুটি এর সাফল্য কামনা করে। বাকাই আরো বলেন, তেহরানে বসবাসকারী আফ্রিকান দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্টের সাম্প্রতিক বৈঠক বিভিন্ন ক্ষেত্রে আফ্রিকান দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার এবং সহযোগিতা সম্প্রসারণের জন্য ইরানের দৃঢ় সংকল্পের বিষয়টি তুলে ধরে। ইরানের কৃষিমন্ত্রী গোলাম রেজা নুরি তেহরানে সুদানের পররাষ্ট্রমন্ত্রী আলী সুফ আহমেদ আল শারিফের সঙ্গে দেখা করেছেন। মে মাসের প্রথম সপ্তাহে দুই দেশের মধ্যে একটি যৌথ অর্থনৈতিক কমিশন অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ইরান সুদানের গবেষকদের উদ্ভিদ ও পশুপালনের ক্ষেত্রে তার 100 বছরের গবেষণার ফলাফল ও অভিজ্ঞতা সরবরাহ করতে প্রস্তুত রয়েছে। দক্ষিণ আফ্রিকার খনিজ সম্পদ এবং পেট্রোলিয়াম মন্ত্রী গিদে মান্তাসে, যিনি দেশে পারমাণবিক শক্তির উন্নয়নের একজন শীর্ষস্থানীয় সমর্থক, তিনি বলেছেন যে তাঁর দেশের পারমাণবিক শক্তি প্রযুক্তি বিকাশের জন্য ইরান ও রাশিয়ার মতো দেশগুলোর সাহায্য প্রয়োজন। উল্লেখ্য, ইরান, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা ব্রিক্সের সদস্য। তেহরানে নিযুক্ত নাইজারের রাষ্ট্রদূত সেদু জেতাও আলী ইরানের সম্প্রচার সংস্থার পররাষ্ট্র বিভাগের উপপরিচালক আহমেদ নওরুজির সঙ্গে দেখা করেছেন এবং দুই দেশের মধ্যে মিডিয়া সহযোগিতা সম্প্রসারণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। সাক্ষাৎকালে আহমেদ নওরুজি আশা প্রকাশ করেন যে এই আলোচনাগুলো মিডিয়ার ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং নাইজারের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বিকাশে সহায়তা করবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক persetoday.ir/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla। ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn। আর্কাইভ থেকে শোনার লিঙ্ক persetoday.ir/bn/radio/archive। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/persetodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
সংবাদ শিরোনামগুলো আরও একবার। দখলদারি, জুলুম এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। পণবন্দীদের মুক্তির সময় কথিত অপমানজনক অনুষ্ঠানের অজুহাত হামাস 6 পণবন্দীকে মুক্তি দিলেও 600+ ফিলিস্তিনের মুক্তি স্থগিত করেছে তেল আবিব। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের আহতদের চিকিৎসা না দিতে পঙ্গু হাসপাতালের চিকিৎসকদের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, প্রসিকিউশনের হাতে প্রমাণ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার চলুন আমরা পরবর্তী আসরে যাই।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদি আলাইহিস সালাম।
শ্রোতা ভাই বোনেরা, শেষ ত্রাণকর্তা শীর্ষক ধারাবাহিক আলোচনার শেষ পর্ব থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ। মানব জাতির শেষ ত্রাণকর্তা ও তার বাহিনী যখন বিশ্বের সব দুর্নীতিবাদ, জালিম ও ক্ষুদাদ্রোহী শক্তিগুলোর কর্তৃত্বের অবসান ঘটাবেন, তখন খোদাই প্রতিশ্রুতি অনুযায়ী ইমাম মাহদি আলাইহিসসালাম তার প্রতিষ্ঠিত এ বিশ্বরাষ্ট্রে ন্যায় বিচার, শান্তি ও সমৃদ্ধির ধারা ছড়িয়ে দেবেন। এর ফলে মানুষের ইহলৌকিক ও পারলৌকিক সৌভাগ্যের দোয়া সবার জন্য খুলে যাবে। এভাবে বিশ্বে ন্যায়পরায়ণ ও যোগ্য লোকদের শাসন প্রতিষ্ঠা সংক্রান্ত পবিত্র কোরআনের আয়াতের ভবিষ্যৎবাণী পুরোপুরি বাস্তবায়ন হবে। সারা বিশ্বে ইসলামের আলোকিত শিক্ষাভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা অত্যন্ত কঠিন কাজ হওয়া সত্ত্বেও ইমাম মাহদি অত্যন্ত উচ্চমানের আল্লাহর ওয়ালি বা প্রতিনিধি হওয়ায় আল্লাহর সহায়তায় এবং তার বিপ্লবী সহযোগিতার কঠোর সাধনা ও প্রচেষ্টার কারণে এমন বিশ্ব ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে। জীবনের সব ক্ষেত্রে ইসলামের আলো ও কর্তৃত্ব ছড়িয়ে পড়ায় মানুষেরাও অর্জন করবেন সব ক্ষেত্রে পূর্ণতা। সূরা তাওবার 33 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন,
তিনি পাঠিয়েছেন আপন রাসূলকে হেদায়েত ও সত্য দিন সহকারে, যেন এই দিনকে অপরাপর দিন বা ধর্মগুলোর উপর জয়যুক্ত করেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। অন্য কথায়, ইসলাম ব্যক্তি ও সামাজিক জীবন থেকে শুরু করে যে মানব জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে, তা সবার কাছে পুরোপুরি স্পষ্ট হবে ইমাম মাহদীর শাসনামলে। মানবরচিত মতাদর্শগুলো মানুষের কেবল বস্তুগত চাহিদাগুলোকে, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান সহ নানা জৈবিক চাহিদা পূরণকে গুরুত্ব দেয়, কিন্তু বাস্তবে তাও যোগাতে পুরোপুরি সক্ষম হয়নি। অন্যদিকে ইসলাম মানুষের সব বস্তুগত ও আধ্যাত্মিক এই দুই ধরনের চাহিদাই পূরণ করতে সক্ষম। বস্তুবাদী আদর্শগুলোর ওই সংকীর্ণ দৃষ্টির কারণে বিশ্বের নানা অঞ্চলে নানা ক্ষেত্রে দেখা দিয়েছে দারিদ্র, বৈষম্য, সামাজিক অনাচার ও দুর্নীতি। আর এইসব বিষয়ে বস্তুবাদী সভ্যতার প্রতি বিতৃষ্ণ মানুষ মুক্তির সন্ধান পাবেন ইমাম মাহদীর শাসনামলে।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানব জাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদী আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
ইমাম মাহদী আলাইহিসসালামের শাসনামলে জনগণ বস্তুবাদী তৎপরতা ও ইন্দ্রিয় বিলাসকে গুরুত্ব দেওয়ার পরিবর্তে আধ্যাত্মিক, খোদাই ও মানবীয় মূল্যবোধগুলোকে বেশি গুরুত্ব দেবেন। ফলে মানুষের জীবনগুলো হয়ে উঠবে পাপ, পঙ্কিলতা ও শয়তানের নানা প্রভাব থেকে মুক্ত। মানুষের মধ্যে ফিরে আসবে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আর উদারতা। ইমাম মাহদী আলাইহিসসালাম জনজীবনের সব ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং সবাই চাকরি বা উপার্জনের সমান সুযোগ পাবেন। জনগণ বাইতুল মাল বা সরকারের পক্ষ থেকে দেয়া ভাতা ও নানা সুবিধা সমানভাবে ভোগ করবেন, ফলে দারিদ্র বলে কিচ্ছু থাকবে না। ইমাম মাহদীর বিশ্ব রাষ্ট্রে সচ্ছল ব্যক্তিরা সম্পদের পাহাড় গড়ার কাজে ও বিলাসের দিকে মনোযোগী হবেন না, বরং তারা অন্যদেরকে দান করা ও সাহায্য করাকে এবং আধ্যাত্মিক সমৃদ্ধি অর্জনকে ও আল্লাহর সন্তুষ্টি অর্জনকে বেশি গুরুত্ব দেবেন। বিচার কাজে থাকবে না পক্ষপাত এবং জনগণের সম্পদ সহ কোনো আমানতেরই কোনো ধরনের খেয়ানত করা হবে না।
আল্লাহর পক্ষ থেকেও জনগণ সুখ ও সমৃদ্ধির অধিকারী হবে ব্যাপক বা অফুরন্ত মাত্রায়। কারণ মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা আরাফের 96 নম্বর আয়াতে ওয়াদা করেছেন এই মর্মে যে, আর যদি সেই সব শহর ও জনপদের অধিবাসীরা ইমান আনত এবং পরহেজগারী অবলম্বন করত, তবে আমি তাদের প্রতি আসমানি ও পার্থিব নিয়ামত সমূহ উন্মুক্ত করে দিতাম, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, তাই আমি তাদেরকে পাকড়াও করেছি তাদের কৃতকর্মের বদলাতে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদীর যুগে মানুষ এত ব্যাপক নিয়ামত ও ধন সম্পদের অধিকারী হবে যে মানুষ আর কোনো যুগে এত প্রাচুর্যের অধিকারী হয়নি। মহানবীর আহলে বাইতের সদস্য হযরত ইমাম বাকির আলাইহিসসালাম বলেছেন, ইমাম মাহদীর শাসনামলে জমিনের বুকে আবাদহীন বা অনুন্নত কোনো স্থান থাকবে না। উল্লেখ্য, এসব উন্নতি সম্ভব হবে ইমাম মাহদীর সুযোগ্য, দূরদর্শী এবং বিচক্ষণ নেতৃত্বের কারণে।
নিরাপত্তা ছাড়া কখনো কল্যাণ ও সমৃদ্ধি অর্জন করা যায় না, এটাই স্বাভাবিক। ইমাম মাহদীর বিশ্ব রাষ্ট্রের সর্বত্র বিরাজ করবে নিরাপত্তা। হযরত আলী আলাইহিসসালামের ভাষায়, এ সময় নিরাপত্তা ব্যবস্থা হবে এতটাই উন্নত যে ইরাক থেকে সিরিয়া পর্যন্ত পথ একাকী অতিক্রম করতে কোনো নারী ভয় পাবেন না, গায়ে সোনার ব্যাপক অলঙ্কার থাকা সত্ত্বেও। এই যুগে যুদ্ধ বিগ্রহ তো দূরের কথা, ব্যক্তিগত শত্রুতাও থাকবে না মানুষের মধ্যে। মানুষের মধ্যে সচেতনতা ও জ্ঞানের গভীরতা হবে ব্যাপক। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতিও হবে বর্তমান যুগের তুলনায় বহুগুণ বা শতগুণ বেশি। বিষয়টি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে গিয়ে ইমাম জাফর আস সাদিক আলাইহিসসালাম বলেছেন, জ্ঞান বিজ্ঞানের রয়েছে 27টি পর্যায় বা অংশ। ইমাম মাহদীর আত্মপ্রকাশের আগের সময় পর্যন্ত এর মাত্র 2 ভাগ বা অংশের বিকাশ ঘটবে, কিন্তু প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার আবির্ভাবের সময় তিনি জ্ঞান বিজ্ঞানের বাকি 25 ভাগের বিকাশ ঘটাবেন জনগণের কাছে। এছাড়াও ইমাম মাহদীর শাসনামলে মানুষের বুদ্ধিবৃত্তির মাত্রা হবে পরিপূর্ণ এবং জ্ঞান অর্জনে জনগণের আগ্রহেরও ঘটবে পরিপূর্ণতা।
মোট কথা, ইমাম মাহদীর পুনরাবির্ভাব বা পরিপূর্ণ আত্মপ্রকাশের যুগের প্রতিশ্রুত বিশ্ব রাষ্ট্র ও সভ্যতা হবে মানব সভ্যতার শ্রেষ্ঠ স্বর্ণযুগ। আর মিথ্যার বিরুদ্ধে সত্যের পরিপূর্ণ বিজয়ের ফলেই এই আদর্শ ও সৌভাগ্যময় সমাজ গড়ে উঠবে খোদাই শিক্ষা ও মূল্যবোধগুলোর ভিত্তিতে। সভ্যতার সর্বোচ্চ উন্নতির এই যুগ গড়ে উঠবে ইমাম মাহদী আলাইহিসসালামের ন্যায় বিচারকামী নেতৃত্বে ও তার সুযোগ্য উত্তরসূরীদের শাসনের আওতায়। মহান আল্লাহ হযরত ইমাম মাহদী আলাইহিসসালামের পুনরাবির্ভাব বা পরিপূর্ণ আত্মপ্রকাশের যুগকে ত্বরান্বিত করুন এবং আমরাও যেন এই মহামানবের সহযোগী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারি, সেই পরম সৌভাগ্য আমাদের দান করুন, আমিন। তো শ্রোতা ভাই বোনেরা, মানব জাতির শেষ ত্রাণকর্তা সম্পর্কিত আমাদের ধারাবাহিক আলোচনার শেষ পর্ব এখানেই শেষ করছি। আমাদের সঙ্গদানকারী সবাইকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে। আদর্শ জীবন যাপন।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। জীবনযাপনের ইসলামী পদ্ধতি ও দিক নির্দেশনা বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান আদর্শ জীবনযাপনের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
আমরা গত আসরে সদাচার এবং প্রফুল্ল থাকার ইতিবাচকতা সম্পর্কে কথা বলেছিলাম। বলা হয়েছে সদাচার হল আলোক রহস্যের মতো, ওই আলোক রশ্মি ব্যক্তির নিজের পাশাপাশি সঙ্গী সাথী সহ আশেপাশের ওপরেও আলো ছড়ায়। প্রকৃতপক্ষে সুন্দর ও কল্যাণময় আচরণ কেবল যে ব্যক্তির নিজেকেই আনন্দময় করে তোলে তা নয়, বরং পরিবারের অপরাপর সদস্যদেরকেও সেই আনন্দ উপহার দেয়।
সদাচারের পর আজ আমরা কথা বলার চেষ্টা করব সত্যবাদিতা নিয়ে। সত্য কথা বলা, সৎ থাকা ইত্যাদি মানসিক স্বাস্থ্য সুরক্ষার গুরুত্বপূর্ণ উপায়। মনোবিজ্ঞানীদের মতে, কেউ যদি সত্যবাদী হয়, সদাচারী হয়, সে অবশ্যই অসংখ্য উদ্বেগ, উৎকণ্ঠা আর ঝামেলা থেকে মুক্তি পায়। এর কারণ হল, বেশিরভাগ দুঃখ, কষ্ট আর ঝামেলার উৎস হল মিথ্যা এবং অহংকার। সুতরাং সত্যবাদিতাই জীবনের সুখ ও স্বাচ্ছন্দ্যের অন্যতম নিয়ামক শক্তি। আজকের আসরে আমরা এই সত্যবাদিতার ইতিবাচকতা নিয়ে আরও কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
একত্রে জীবনযাপন মানে সহবস্থানের রীতিনীতি মেনে চলা এবং অপরকে মূল্যায়ন করা, এগুলোকে উন্নত মানবিক চরিত্রের গুণাবলী বলে মনে করা হয়। এইসব গুণাবলী মানবীয় মর্যাদা এবং ব্যক্তির অনন্য স্বাতন্ত্র্যের প্রতীক। এ ধরনের উন্নত গুণাবলী সম্পন্ন ব্যক্তিদের সঙ্গে আপনার সম্পর্ক বেশ গভীরে উন্নীত হতে পারে। ব্যক্তির এই গুণাবলীর প্রভাব কিন্তু কর্মক্ষেত্রের মধ্যেই সীমিত নয়, বরং তার উন্নয়ন ও অগ্রগতির ফলে ব্যক্তিগত ও সামাজিক জীবনের সকল পর্যায়েই সেই প্রভাব শক্তিশালী ও দৃঢ়তার সাথে বিস্তৃতি পায়। আর এই উন্নত মানবীয় গুণাবলীর ভিত্তি হল সততা ও ন্যায়পরায়ণতা।
সততা মানে হল অপরের সঙ্গে সম্পর্ক ও কাজ কারবারের ক্ষেত্রে যথার্থ ও সত্য কথা বলা, সঠিক কাজটি করা। মনোবিজ্ঞান গবেষণায় দেখা গেছে, নিজস্ব চিন্তা চেতনা ও অনুভূতি প্রকাশের ক্ষেত্রে ব্যক্তি যদি সত্য বলে তাহলে তার প্রভাব অন্যদের উপর ব্যাপকভাবে পড়ে। বিশেষ করে শ্রোতা ভাবে বক্তা তাদের সঙ্গে সম্পৃক্ত, মানে তাদেরই একজন। এ ধরনের আন্তরিক একটা যোগাযোগ ও সম্পর্ক খুব সহজেই গড়ে ওঠে। সততার কারণেই এই সম্পর্ক বা ভালো লাগার বিষয়টি বক্তার উপর শ্রোতাদের আনমনেই ঘটে যায়। কিন্তু এই সততার পরও যদি কোনো শ্রোতা বক্তার কথা গ্রহণ না করে এবং তার কাছ থেকে দূরত্ব বজায় রাখে, তাহলে বুঝতে হবে ওই লোকেরা সম্পর্ক প্রতিষ্ঠার উপযোগী নয় এবং তাদের উপস্থিতির চেয়ে উপস্থিত না থাকাই উত্তম।
নিজেকে জানুন, নিজেকে গড়ুন। স্রষ্টার নির্দেশনায় জীবনযাপনের শৃঙ্খলা রক্ষায় আদর্শ জীবনযাপন অনুষ্ঠান শুনুন।
বর্তমানে সততাকে মানসিক সুস্থতার একটি মাপকাঠি হিসেবে মনে করা হয়। মনোবিজ্ঞানের দৃষ্টিতে সততা মানুষকে বিচিত্র দুঃখ কষ্ট থেকে মুক্তি দেয়। কারণটা হল মিথ্যা এবং অহমিকা বহু রকমের বিরক্তিকর পরিস্থিতির জন্ম দেয়। জীবনে হাসি খুশি, আনন্দ ও সাফল্যের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় এই অসততা। এই সত্য উপলব্ধি করার জন্য নিজেই পরীক্ষা করে দেখতে পারেন। আপনি যখন টেলিভিশন দেখতে বসেন এবং হাস্যরসাত্মক অনুষ্ঠান, নাটক কিংবা আপনার প্রিয় কোনো পারিবারিক সিরিয়াল দেখতে বসেন, তখন আপনি আপনার মনোযোগ খানিকটা যদি বাড়িয়ে দেন, তাহলে দেখতে পাবেন ফিল্মে বা সিরিয়ালে যত সমস্যা দেখানো হচ্ছে সেগুলো এমন কারো আচরণ থেকে উৎপত্তি হয়েছে যিনি বা যারা সততার নীতিমালাগুলো মেনে চলেননি।
যার অসততার কারণে ওই সমস্যাগুলো তৈরি হয়েছে, তার অসততার পরিমাণ কত বেশি কিংবা মাত্রা কতটা ছোট বা বড় তা দেখে লাভ নেই। শুধু অসততার কারণে যে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হয়েছে সেদিকে নজর দিন, দেখবেন আপনি বিস্মিত ও কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবেন। এই সিদ্ধান্তে আপনি উপনীত হতে বাধ্য হবেন যে যদি সত্যি কোনো রকমের অসততা কিংবা মিথ্যা বা অহমিকার অস্তিত্ব না থাকত, তাহলে কোনো ধরনের ড্রামা বা নাটক তৈরিই হতো না। পবিত্র কুরআনের দৃষ্টিতে সততা মানুষের প্রকৃতি ও স্বভাবের অনুগামী। মানুষের পবিত্র আত্মা ও স্বভাবই বাধ্য করে সুস্থ, স্বাভাবিক ও ভারসাম্যপূর্ণ হতে। অন্তরে ও মুখের কথায় অভিন্নতা এবং ভেতরে বাইরে এক হতে, সেই সাথে যা সে বিশ্বাস করে তাই মুখে উচ্চারণ করতে, তার মানে মুখে এক কাজে আরেক, এরকম যেন না হয়।
কথায় কাজে অন্তরে বাইরে এক ও অভিন্ন হবার কথা বলছিলাম আমরা। পবিত্র কোরআনের সুরায়ে জুমারের 33 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যে ব্যক্তি তার সঙ্গে সত্য নিয়ে এসেছে এবং যারা তাকে সত্য ও ন্যায় বলে মেনে নিয়েছে তারাই প্রকৃত পরহেজগার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে তাকওয়ার দিকে আহ্বান করার পাশাপাশি সত্যবাদীদের সহযোগী হবারও আহ্বান জানিয়েছেন। পবিত্র কোরআনের সুরা তাওবার 119 নম্বর আয়াতে বলা হয়েছে, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সহযোগী হও।
সুতরাং সত্যবাদিতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সত্যবাদীদের সঙ্গে রয়েছেন, আমরাও যেন সর্বাবস্থায় সততার চর্চা করতে পারি, সত্যবাদীদের সহযোগী হতে পারি, সেই তৌফিক কামনা করে পরিসমাপ্তির টানছি আজকের আসরের। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না এই প্রত্যাশা রইল।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন।
ও আমি গাজী আব্দুর রশিদ।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা ইরানের নামকরা প্রদেশ ইস্পাহানের কেন্দ্রীয় শহর ইস্পাহানের নাকশে জাহান বা ইমাম স্কোয়ারে গিয়েছিলাম। ইস্পাহানকে বলা হয় নেসফে জাহান, মানে অর্ধ বিশ্ব। আবার ইস্পাহান শহরকে বলা হয় মোজে হামিশে জেন্দে ইরান, এর অর্থ হল অমর জাদুঘর। সুতরাং বুঝতে অসুবিধা হবার কথা নয় যে এই শহরে রয়েছে ঐতিহাসিক বহু নিদর্শন এবং প্রাণবন্ত ও মনোরম দৃশ্যাবলী।
গত আসরে আমরা চহরবাগ মাদ্রাসা এবং এই মাদ্রাসা স্থাপনাটির সোনা রূপার কারুকাজ সহ নজিরবিহীন সূক্ষ্ম আরও যেসব কারুকাজ রয়েছে সেসব নিয়ে কথা বলেছিলাম। টাইলসের কারুকাজের দিক থেকেও এই মাদ্রাসা স্থাপনার আলাদা গুরুত্ব রয়েছে। এত বিচিত্র টাইলসের কাজ রয়েছে এই ভবনটিতে যে বলা হয়ে থাকে এটি তো মাদ্রাসা নয়, যেন ইস্পাহানের টাইলস শিল্প জাদুঘর। মাদ্রাসার একটি বড় সড়ো আঙিনা রয়েছে। মাদ্রাসার চারপাশ জুড়ে রয়েছে বিশাল বিশাল সবুজ গাছগাছালি। আঙিনার মাঝখানে রয়েছে বহমান ফোয়ারা। উঠোনের চারপাশে রয়েছে অসংখ্য হুজরা, মানে কক্ষ। সব মিলিয়ে এখানকার পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর, বলেছিলাম যে এই পরিবেশে একবার গেলে সহজেই চলে আসতে মন চাইবে না, তাই বলে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তো আর চলবে না। চহরবাগ মাদ্রাসার আশেপাশে যেসব ঐতিহাসিক ভবন রয়েছে সেগুলোও তো দেখতে হবে, তো চলুন আজ যাওয়া যাক সেদিকে।
চহরবাগ মাদ্রাসার উত্তর দিকে বেশ উঁচু একটি বাজার রয়েছে, খুবই সুন্দর। সাফাবি শাসনামলে উঁচু এই বাজারটিকে শাহী বাজার নামেও অভিহিত করা হতো। আজকাল অবশ্য এই বাজার শিল্পকর্মের বাজার হিসেবেই বিখ্যাত। বাজারের ভেতরের যে পরিবেশ তা এক কথায় অসাধারণ। সাফাবি শাসনামলের স্থাপত্য নিদর্শনের উজ্জ্বল দৃষ্টান্ত বলা যায় এই বাজারটিকে। সোনারূপার চোখ ধাঁধানো শিল্পকর্মে অন্যরকম ঐশ্বর্য লাভ করেছে এই শিল্পবাজার। ইস্পাহানের স্থানীয় শিল্পীরাই এইসব অনন্য সাধারণ কারুকাজগুলো করেছে, আর এইসব চিত্তাকর্ষক কারুকাজের কারণে শিল্পবাজারটিকে ভ্রমণকারীদের কাছে ইস্পাহানের বাজারগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় করে তুলেছে।
চহরবাগ মাদ্রাসার পূর্ব দিকে একটি সরাইখানা রয়েছে। মাদার শাহ অর্থাৎ শাহের মা নামে প্রতিষ্ঠিত এই সরাইখানাটিকে বর্তমানে আব্বাসী সরাইখানা নামেই চেনে সবাই। বিগত 3 শতাব্দী মানে 300 বছর ধরে ভ্রমণকারীদের কাছে সবচেয়ে প্রশান্তিদায়ক এবং পরিচ্ছন্ন পরিবেশের জন্য এই মাদার শাহ সরাইখানাই ছিল বিখ্যাত এবং এখনও এর গ্রহণযোগ্যতা আগের মতোই আছে। বিশ্বব্যাপী আধুনিক হোটেলের স্থাপত্য শৈলী বলতে যা বোঝায় সেই বিচারে এই আব্বাসী সরাইখানা এখনও প্রথম স্থানীয় হিসেবে স্বীকৃত। এরকমই অনন্য এবং নজিরবিহীন একটি আবাসিক স্থাপনা এই মাদার শাহ সরাইখানা। এখন তো সরাইখানা বলা হয় না, এখন আবাসিক হোটেল বলেই জানে সবাই। আপনারা যদি কখনো ইস্পাহান সফরের সুযোগ পান অবশ্যই ঐতিহাসিক এই হোটেল স্থাপনাটি দেখে আসতে ভুলবেন না। ভুলবেন না এখানকার অন্যরকম আতিথেয়তা বরণের সৌভাগ্য এবং অভিজ্ঞতা অর্জন করার সুযোগ নিতে। তো শ্রোতা বন্ধুরা, একটু মিউজিক বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আশা করি সঙ্গেই থাকছেন।
মিউজিক বিরতির পর ইরান ভ্রমণে আবারও স্বাগত আপনাদের। শাহ আব্বাসী হোটেল ছেড়ে চহরবাগ সড়ক ধরে হাঁটতে থাকলে ইস্পাহানের আরও একটি ঐতিহাসিক স্থাপনার মুখোমুখি হব আমরা। এই স্থাপনাটি সাফাবি শাসনামলের সুন্দর সুন্দর প্রাসাদগুলোর একটি। প্রাসাদটির নাম হল চেহেল সুতুন। ফার্সিতে চেহেল মানে 40 আর সুতুন মানে পিলার। সুন্দর এই প্রাসাদটি ছিল সাফাভি শাসকদের রাষ্ট্রীয় অতিথিশালা। বহির্বিশ্বের কোনো দেশের রাজা বাদশাহ কিংবা কোনো রাষ্ট্রদূত এলে এই প্রাসাদে তাদের থাকার ব্যবস্থা করা হতো। বহিরাঙ্গিক সৌন্দর্যময় অসাধারণ এই প্রাসাদ ভবন হিজরি 1100 শতকের অন্যতম একটি স্থাপত্য নিদর্শন।
মজার একটি ব্যাপার হল 40 পিলার বা চেহেল সুতুন নামে পরিচিত এই প্রাসাদে কিন্তু 40টি পিলার নেই। তাহলে এরকম নামকরণ কেন? প্রশ্ন জাগতেই পারে। এই প্রাসাদের আসলে পিলার হল 20টি, তবে প্রাসাদের সামনের আঙিনায় বড় একটি হাউজ আছে। পানি ভর্তি ওই হাউজে 20টি পিলারের প্রতিকৃতি আয়নার মতো জল জ্বলে দেখা যায়। শোভাবর্ধনকারী ওই প্রতিকৃতির পিলারের সংখ্যা হিসেব করেই 40 বা চেহেল সুতুন নামকরণ করা হয়েছে। সবুজবাগ বাগিচায় ঘেরার নির্মল পরিবেশে নির্মিত এই প্রাসাদে বসবাস যে কতটা আরামদায়ক হবে তা তো ভাবতেই অনুমান করা যায়। আজকাল রাতের বেলায় বিচিত্র আলোর ঝলকানিতে হৃদয় কেড়ে নেয়া সৌন্দর্যে ভরা প্রাসাদের চারপাশের উদ্যানের পরিবেশ যে কাউকেই প্রাসাদ ছেড়ে বাইরের দিকে টানবে। যারা কবিতা লেখেন কিংবা কবিতা উপভোগ করেন তাদের মুখে রাতের নিয়ন আলোয় দু চারটে পংক্তি আনমনেই উচ্চারিত হতে পারে এই উদ্যানে। আবারও একটু বিরতি নিচ্ছি, তো শ্রোতা বন্ধুরা ফিরে আপনাদের আবারও পাবো এই প্রত্যাশা রইল।
মিউজিক বিরতির পর আবারও স্বাগত আপনাদের ইরান ভ্রমণের এই আসরে। ইস্পাহানে আসলে দেখার আছে অনেক কিছু, বিশেষ করে এখানে আছে জায়ান্দে রুদ নামে একটি নদী। ওই নদীর উপর নির্মিত হয়েছে অসংখ্য সেতু। বিভিন্ন নামে পরিচিত এইসব সেতুর সৌন্দর্যই অন্যরকম। ঐতিহাসিক এইসব সেতু না দেখলে আপনাদের ইস্পাহান সফরই বৃথা হয়ে যেতে পারে। প্রাচীনকালে নদীর দুই পাশে বসবাসকারী মানুষের মধ্যে যোগাযোগের সুবিধার্থে, অর্থাৎ এপারের সঙ্গে ওপারের সংযোগ ঘটানোর প্রয়োজনেই এইসব সেতু গড়ে উঠেছিল। এরকম একটি সেতুর নাম হল সিও সেপুল। ফার্সি ভাষায় সি মানে তিরিশ, ও মানে এবং, আর সে মানে তিন। সিওসের অর্থ দাঁড়ায় তেত্রিশ। চমৎকার ডিজাইনের তেত্রিশটি খিলানের উপর নির্মিত হয়েছে এই সেতুটি, সেজন্য এর নামকরণ করা হয়েছে সিও সেপুল। ইস্পাহানে যতগুলো সেতু রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর সেতু এটি।
চহরবাগ আব্বাসী সড়কের একেবারে শেষ প্রান্তে অবস্থিত এই সেতু 300 মিটার লম্বা এবং 14 মিটার প্রস্থের। এই সেতুটি প্রথম শাহ আব্বাসের আদেশে নির্মাণ করা হয়। রাতের বেলা এই সেতুর উপর গিয়ে কিছুক্ষণ দাঁড়ালে আপনার মন আবেগে উদ্বেলিত হয়ে উঠবে নিঃসন্দেহে। সুযোগ পেলে অবশ্যই যাবেন আশা করি। তো আজ আর আমাদের হাতে সময় নেই, শ্রোতা বন্ধুরা আসর থেকে বিদায় নিতে হবে।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের আসর শুনলেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে, সেই আসরেও আপনারা আমাদের সঙ্গে অংশ নেবেন এই প্রত্যাশা রইল।